বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 30 মার্চ, 16 চৈত্র এবং ফার্সি 10 শাওয়ালবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের জ্বালানি তেল এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বিরূপ প্রভাবের আশঙ্কা সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবে ফিলিস্তিনি যুবকের গুলিতে 5 ইসরায়েলি নিহত। ফিলিস্তিন জুড়ে উল্লাস, অভিনন্দন জানাল হিজবুল্লাহ। মুসলমানদের হালাল খাবারকে অমুসলিমদের বিরুদ্ধে অর্থনৈতিক জিহাদ বলে অভিহিত করেছেন ভারতের বিজেপি দলীয় সাধারণ সম্পাদক সিটি রবি। পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের আগে জোট সরকার থেকে বেরিয়ে গেল মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান। এবং ইয়েমেনে হামলা বন্ধ রাখার ঘোষণা দিল সৌদি আরব, তবে হামলা বন্ধ যথেষ্ট নয়, প্রত্যাহার করতে হবে অবরোধ আনসারুল্লাহ আন্দোলনের দাবি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেনেই ব্যাক এলাকায় মোটরসাইকেল আরোহী এক বন্দুকধারী ফিলিস্তিনির গুলিতে 5 অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছে। রাজধানী তেল আবিবের পূর্বে অবস্থিত ওই শহরে 5 ইহুদিবাদীকে খতম করার পর ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী ফিলিস্তিনি। ম্যাগেন ডেভিড অ্যাডম এমার্জেন্সি সার্ভিসের প্রধান এলি বিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি 5 ইসরায়েলির মৃত্যু নিশ্চিত করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে একটি কালাশনিকভ রাইফেল দিয়ে গুলি করে 5 ইহুদিবাদীকে হত্যা করা হয়। হামলাকারীকে 26 বছর বয়সী একজন ফিলিস্তিনি হিসেবে শনাক্ত করা হয়েছে, যাকে ফাতা আন্দোলনের সদস্য হওয়ার কারণে ইসরায়েলিরা এর আগে ধরে নিয়ে জেলে পুরে রেখেছিল। দখলদার ইসরায়েলে ওই 5 ইহুদিবাদী নিহত হওয়ার পর ফিলিস্তিন জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ইসরায়েলি হামলা ও নির্যাতনে অতিষ্ঠ ফিলিস্তিনিরা দখলদারদের উপর পাল্টা আঘাতের এই খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে ইসরায়েল বিরোধী স্লোগান দিয়েছে। এ সময় ফিলিস্তিনের বিভিন্ন শহরে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি প্রকম্পিত হতে শোনা যায়। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে পশ্চিম তীরের উত্তরে অবস্থিত জেনিন শহরের বাসিন্দাদের মধ্যে আনন্দের মাত্রা অন্য অঞ্চলের মানুষের চেয়ে একটু বেশিই ছিল, কারণ যিনি শাহাদাত পিয়াসী হামলা চালিয়েছেন তিনি জেনিনের ইয়াবুদ গ্রামের ছেলে। ওই এলাকার বাসিন্দারা শাহাদাত পিয়াসী হামলাকারী জিয়া হামাশার বাড়ির সামনে জড়ো হয়েও আল্লাহু আকবার স্লোগান দিয়েছে এবং তাঁর সাহসিকতা ও আত্মত্যাগের ব্যাপক
প্রশংসা করেছে। গাজার অধিবাসীরাও এই হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করেছে। গাজার মসজিদগুলো থেকেও মাইকে আল্লাহু আকবার ধ্বনি প্রচার করা হয়েছে। এদিকে দখলদার ইসরায়েলি ফিলিস্তিনি মুজাহিদের শাহাদাত পিয়াসী হামলার প্রশংসা করে বিবৃতি দিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটির বিবৃতিতে ফিলিস্তিনি জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আপনারা দখলদারদের কেন্দ্রস্থলে সজোরে চপেটাঘাত করে আবারও তাদেরকে পরাজয় ও অপমানের স্বাদ আস্বাদন করিয়েছেন, এজন্য আপনাদেরকে অভিনন্দন। এতে আরও বলা হয়েছে, তেল আবিবের কাছে সাহসী এই অভিযানের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দখলদার উপশহরবাসী ও সেনারা কোথাও নিরাপদ নয়, দখলীকৃত ভূখণ্ডের কোন স্থানেই তারা নিরাপদ বোধ করতে পারবে না। হিজবুল্লাহ আরও বলেছে, গত কয়েকদিনে ফিলিস্তিনের তিনটি নজিরবিহীন অভিযান থেকে প্রমাণিত হয় ফিলিস্তিনি জাতি আত্মরক্ষা ও মাতৃভূমি মুক্ত করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। কোন ধরনের অন্যায় ও আপোষকামী বৈঠক ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ও চীন আফগানিস্তানের স্বাধীনতা, জাতীয় ঐক্য ও জনগণের অধিকার রক্ষায় সহযোগিতা করতে বদ্ধপরিকর। তিনি আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের তৃতীয় সম্মেলনে যোগ দিতে চীনের পূর্বাঞ্চলীয় তুনশি শহরে পৌঁছে এই মন্তব্য করেন। এক টুইটার বার্তায় আবদুল্লাহিয়ান বলেন, বিশ্ব সমাজের উচিত আফগানিস্তানের প্রতি আরও বেশি দৃষ্টি দেওয়া। তিনি বলেন, ইরান ও চীন একটি স্থিতিশীল, উন্নত ও প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রক্ষাকারী আফগানিস্তান দেখতে চায়। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনব্যাপী সম্মেলনে ইরান, চীন, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অথবা তাদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ইংল্যান্ড সফররত বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সমর্থনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকাকে শ্রদ্ধা জানানো উচিত, কারণ তারা যদি সেদিন প্রবাসী আন্দোলন না করত তাহলে বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে আসতে পারতেন না। জাফরুল্লাহ চৌধুরী ব্রিটেনে অধ্যয়নকালে তরুণ বয়সেই মুক্তিযুদ্ধ সংগঠকের ভূমিকা পালন করেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ইংল্যান্ড সফররত বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সমর্থনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকাকে শ্রদ্ধা জানানো উচিত, কারণ তারা যদি সেদিন প্রবাসের রাস্তায় না নামত, আন্দোলন না করত, তাহলে বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে আসতে পারতেন না। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ এর উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের টেরেস প্যাভিলিয়নে অনুষ্ঠিত প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা ও স্বীকৃতি জানাতে আয়োজিত অনুষ্ঠানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এমন মন্তব্য করেন। আজ গণস্বাস্থ্য কেন্দ্রের পরিবেশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 29 মার্চ মঙ্গলবার দুপুর 1টায় শুরু হওয়া প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠকদের অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির অন্যতম অকৃত্রিম বন্ধু সাবেক অর্থমন্ত্রী স্টিফেন টিমস এমপি। উল্লেখ্য, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ প্রায় বছরব্যাপী বিভিন্নভাবে অনুসন্ধানের মাধ্যমে সম্মাননা ও স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে 100 জন প্রবাসী মুক্তিযোদ্ধা ও সংগঠকের তালিকা তৈরি করে। অনুষ্ঠান উপলক্ষে সম্মাননা প্রাপ্তদের নাম এবং তাদের পরিচিতি সহ একটি স্মারকও প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ব্রিটেনে অধ্যয়নকালে তরুণ বয়সেই মুক্তিযুদ্ধ সংগঠকের ভূমিকায় অবতীর্ণ হন এবং একসময় সরাসরি যুদ্ধে অংশ নিতে ব্রিটেন ছেড়ে যুদ্ধাঞ্চলে চলে আসেন। অনুষ্ঠানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশি প্রবাসীদের সাহায্য সহযোগিতা ও একাত্তরের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এ সময় তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ সরকার, বিশেষ করে রানী দ্বিতীয় এলিজাবেথের সহযোগিতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রামপুরহাটের ঘটনায় বিজেপির নিজস্ব রিপোর্ট সিবিআই তদন্তকে প্রভাবিত ও দুর্বল করবে। তিনি আজ দার্জিলিংয়ে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী আজ বলেন, আমরা কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে পূর্ণ সহযোগিতা করছি, কিন্তু এ ব্যাপারে যখন তদন্ত চলছে তখন এই সংস্থার রিপোর্ট তদন্তকে প্রভাবিত করবে। আমি এ ধরনের মনোভাবের তীব্র নিন্দা করছি। সরকারকে অবশ্যই দেখতে হবে যে ক্ষমতার এমন অপব্যবহার তদন্তকে ভুল পথে পরিচালিত করবে। মুসলমানদের হালাল খাবারকে অমুসলিমদের বিরুদ্ধে অর্থনৈতিক জিহাদ বলে অভিহিত করেছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি। তিনি বলেছেন, হালালকে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে যাতে পণ্যটি শুধুমাত্র মুসলিমদের কাছ থেকে সংগ্রহ করা যায়, হিন্দুদের কাছ থেকে নয়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে হিন্দুত্ববাদী দল বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি হালাল খাবারকে অর্থনৈতিক জিহাদ বলে অভিহিত করেছেন। আজ বুধবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, কর্ণাটকে গত কয়েকদিন ধরে কিছু ডানপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠী হিন্দুদের কাছে হালাল গোশত ব্যবহার না করার জন্য আবেদন করেছে, বিশেষ করে উগাড়ি উৎসবের পর হিন্দু নববর্ষে। উগাড়ির একদিন পরে নন ভেজিটেরিয়ান হিন্দুদের একটি অংশ দেবতাকে গোশত নিবেদন করে এবং নববর্ষ উদযাপন করে। এর কিছুদিন আগে কর্ণাটকের কিছু অংশে হিন্দু ধর্মীয় মেলার সময় মন্দিরের আশেপাশে মুসলিমদের দোকান স্থাপনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি নেতা সিটি রবি বলেন, হালাল একটি অর্থনৈতিক জিহাদ। এর অর্থ হল এটি জিহাদ হিসেবে ব্যবহৃত হয় যাতে মুসলিমরা অন্যদের সাথে ব্যবসা না করে তা বাস্তবায়িত হয়েছে। যখন তারা মনে করে হালাল মাংস ব্যবহার করা উচিত, তখন এটা ব্যবহার করা উচিত নয় বললে ভুল কি? তিনি বলেন, হালাল মাংস তাদের দেবতাকে নিবেদন করা হয় যা তাদের প্রিয়। তিনি আরো বলেন, হালালকে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে যাতে পণ্যটি শুধুমাত্র মুসলিমদের কাছ থেকে সংগ্রহ করা যায়, হিন্দুদের কাছ থেকে নয়। রবির প্রশ্ন, মুসলিমরা যখন হিন্দুদের কাছ থেকে গোশত কিনতে অস্বীকার করে, তখন আপনি কেন হিন্দুদের তাদের কাছ থেকে গোশত কিনতে বলছেন? এটা বলার কি অধিকার রয়েছে মানুষের? হালাল গোশত বয়কটের প্রশ্নে ওই বিজেপি নেতা আরো বলেন, এই ধরনের ব্যবসা একতরফা হয় না, বরং উভয় পক্ষ থেকেই হয়। তিনি বলেন, মুসলিমরা যদি হালাল নয় এমন গোশত খেতে প্রস্তুত হয়, তাহলে এই লোকেরাও হালাল গোশত ব্যবহার করবে। এ প্রসঙ্গে কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী এবং জেডিএস নেতা এইচডি কুমারস্বামী এই জাতীয় আলোচনা নিন্দা করেছেন এবং হিন্দু যুবকদের রাজ্যকে দূষিত না করতে বলেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান বা MQMP। আজ রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির কনভেইনার খালিদ মকবুল সিদ্দিকী। তিনি এই ঘোষণার মুহূর্তটিকে ঐতিহাসিক দাবি করে বলেন, বিরোধী জোটে অংশগ্রহণের মাধ্যমে তারা সাধারণ মানুষের ইচ্ছা পূরণ করেছেন, দল বা ব্যক্তি স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দাবি করেন এই নেতা। খালিদ মকবুল সিদ্দিকী আরও বলেন, বিরোধী জোটের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। পাকিস্তানের জাতীয় সংসদে মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান বা MQMP-র মোট সাতজন আইন প্রণেতা রয়েছেন। দলটি অনাস্থা ভোটে ইমরান খানের পক্ষে থাকবে না বলে আগেই জানিয়েছিল, আজ আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হল। ইয়েমেনে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন আগ্রাসী জোট। আজ থেকেই ইয়েমেনের অভ্যন্তরে সামরিক অভিযান বন্ধ রাখা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। আসন্ন রমজান মাসেও এই যুদ্ধবিরতি বহাল থাকবে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে গত শনিবার রাতে তিন দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ। এই পরিষদের প্রধান মেহেদি আল মাসাদ যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বলেছিলেন, সৌদি আরব যদি হামলা বন্ধের পাশাপাশি ইয়েমেন ভূখণ্ড থেকে সব সেনা প্রত্যাহার করে এবং অবরোধ তুলে নেয়, তাহলে সাময়িক এই যুদ্ধবিরতি স্থায়ী রূপ নিতে পারে। এদিকে সৌদি আরব হামলা বন্ধের ঘোষণা দেওয়ার পর ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রভাবশালী ব্যক্তিত্ব মোহাম্মদ বুখাইতি বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে অবরোধ প্রত্যাহার না করে কেবল হামলা বন্ধের ঘোষণা অর্থহীন, সামরিক অভিযান বন্ধই যথেষ্ট নয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। We'll be right back.
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে, আর সঙ্গে রয়েছে আমি বাবুল আখতার। ইস্তাম্বুলে গতকাল রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা নতুন করে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় দৃশ্যত কোনো অগ্রগতি না হলেও জেলেনস্কি বলেছেন শান্তি আলোচনা ইতিবাচক কিছু বার্তা রয়েছে। সম্পর্কে একটি পর্যালোচনা শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
তুরস্কের ইস্তাম্বুলে গতকাল রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে নতুন করে আলোচনা হয়েছে। ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান ডেভিড আরাখামিয়া ওই বৈঠকের পর বলেছেন, ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হবার পথ কেউ আটকাতে পারবে না। তিনি বলেন, উভয় পক্ষ এখন পর্যন্ত কোন চুক্তিতে উপনীত হয়নি। ইউক্রেনীয় পক্ষ রাশিয়ার কাছ থেকে কোন নিশ্চয়তা পায়নি। রাশিয়ার সাথে যে কোনো চুক্তি হলে ইউক্রেন গণভোটের আয়োজন করবে বলেও তিনি ঘোষণা করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য মঙ্গলবার রাতে বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় ইতিবাচক কিছু বার্তা রয়েছে। তবে তিনি বলেছেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত হবে না। ইস্তাম্বুল আলোচনায় দুটি ইস্যু গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। এক, ইউক্রেন নিরপেক্ষ থাকবে এবং নেটোর অন্তর্ভুক্ত হবে না এ বিষয়টি। দুই, ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পাওয়ার বিষয়টি। এ বিষয়টিও রাশিয়া মেনে নিয়েছে। জেলেনস্কি তার আগের অবস্থান থেকে সরে এসে বলেছেন, তিনি মস্কোর সাথে শান্তি প্রক্রিয়ায় তার দাবি থেকে পিছিয়ে যেতে প্রস্তুত রয়েছেন। পাশ্চাত্য ও রাশিয়ার মধ্যে নিরপেক্ষ অবস্থান নিতে প্রস্তুত তাঁর দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা ওয়াশিংটনের সাথে সুর মিলিয়ে ইউক্রেনকে নেটোতে অন্তর্ভুক্ত করার বিষয়টি সমর্থন করে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের অন্তর্ভুক্তির ব্যাপারে ইইউর সদস্য দেশগুলোর মাঝে মতৈক্য হয়নি। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের পরপরই প্রেসিডেন্ট জেলেনস্কি জরুরি ভিত্তিতে কিয়েভকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করে নেওয়ার আহ্বান জানান, কিন্তু ওই আবেদনে কার্যকর সাড়া পায়নি ইউক্রেন। এর পেছনে রয়েছে ইইউর গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের বিরোধিতা। তাছাড়া ইউক্রেন এখন আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির দিক থেকে ইউরোপের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ। এসব কারণে দেশটির ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের সম্ভাবনা খুবই কম। এছাড়াও সদস্যপদ চাওয়া দেশগুলির জন্য ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তগুলির মধ্যে একটি হল তার প্রতিবেশী দেশের সাথে আঞ্চলিক এবং সীমান্ত বিরোধের নিষ্পত্তি। এই প্রক্রিয়াটি যেহেতু খুব দীর্ঘ, তাই রাশিয়া এ বিষয়ে তেমন কোনো উচ্চবাচ্য করেনি। রাশিয়ার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হল ইউক্রেনের নেটোর সদস্যপদ না থাকা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের উপর এর কি প্রভাব পড়তে পারে, এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন।
যুদ্ধ হচ্ছে ইউক্রেনে, প্রাণ হারাচ্ছে মানুষ, ধ্বংস হচ্ছে সম্পদ, অবর্ণনীয় মানবিক সংকটে পড়েছে সেদেশের নারী শিশু অসহায় নাগরিকেরা। আর সে যুদ্ধের বিরুদ্ধে গণসংগীত গেয়ে বাংলার বাউল প্রতিবাদ জানাচ্ছেন, এদেশের মানুষদের সজাগ করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কণ্ঠেও শান্তির আকুতি। আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন,
আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ আমরা চাই না, কিন্তু যুদ্ধটা বাঁধানো কারা, উস্কানিটা কারা দেবে সেটাও তো আপনাদের দেখতে হবে। মহান মুক্তিযুদ্ধের সময় আমেরিকা যখন 7 ফ্লিট পাঠায় আমাদের পাকিস্তানের পক্ষে, আর রাশিয়া তখন আমাদের পাশে দাঁড়ায়, কিন্তু তারা যদি কোনো অন্যায় করে সেটা আমি মানবো না, যেহেতু শুধু একটা দেশের বিরুদ্ধে আমরা ভোট দেবো না। দ্বিতীয় প্রস্তাবে যেহেতু মানব অধিকারের প্রশ্নটা, সেইখানে বাংলাদেশ ভোট দিয়ে।
তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আজ জাতীয় সংসদে আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়বে, এর প্রতিক্রিয়ায় আমাদের দেশে পরিবহন ভাড়া ও কৃষি উৎপাদন খরচও বাড়বে। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পেও এর বিরূপ প্রভাব পড়তে পারে। পররাষ্ট্রমন্ত্রী আর জাতীয় সংসদে সরকারি দলের সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে এমন আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী তার লিখিত বক্তব্যে জানান, গত 9 বছরের মধ্যে ব্যারেল প্রতি তেলের দাম এখন সর্বোচ্চ। বাংলাদেশ এখন বিশ্ববাজার থেকে যে দামে জ্বালানি তেল কিনে দেশের বাজারে বিক্রি করছে, তাতে প্রতিদিন $15 কোটি উপরে লোকসান গুনতে হচ্ছে। ইউক্রেন যুদ্ধের ক্ষতিকর প্রভাব তুলে ধরে ডক্টর মোমেন বলেন, বাংলাদেশ রাশিয়া ও ইউক্রেন থেকে খুব বেশি গম আমদানি না করলেও বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে সরবরাহ প্রভাবিত হবে। যুদ্ধ অব্যাহত থাকলে পণ্যবাহী জাহাজের ভাড়া ও বিমান মাশুল বেড়ে যাবার আশঙ্কা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইতিমধ্যে বৈশ্বিক আন্তঃব্যাংক লেনদেন সংক্রান্ত সুইফট সিস্টেমে রাশিয়ার বেশ কিছু ব্যাংকে নিষিদ্ধ করার ফলে বাংলাদেশেও সংকট দেখা দিতে পারে। এ অবস্থায় বাংলাদেশের বিভিন্ন সংস্থা যাদের রাশিয়ার সঙ্গে চুক্তি রয়েছে তাদের আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কেননা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করলে তা হয়তো মাঝপথে আটকে যেতে পারে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। গত 2 পর্বে নাক কান গলার নানা রকম সমস্যা নিয়ে আলোচনা শুনেছেন, আজও একই বিষয় নিয়ে আমরা কথা বলব। আর আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ENT স্পেশালিস্ট ডাক্তার এম মইনুল হাফিজ। জনাব ডাক্তার এম মইনুল হাফিজ, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
গত পর্বের আলোচনায় ডাক্তার এম মইনুল হাফিজ আপনি গলায় এবং মুখে ক্যান্সারের বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। তো এ ধরনের ক্যান্সার আক্রান্ত রোগী আপনাদের কাছে এলো, তো পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা কিভাবে হবে?
অপারেশন, কিছু রেডিওথেরাপি, কেমোথেরাপি আছে। প্রথম তো ডায়াগনোসিসের ব্যাপার, আমরা আগে জানলাম যে হ্যাঁ এই ডায়াগনোসিসটা আমার করলাম, আমরা ওইখান থেকে মাংসটা কেটে নিলাম, বা আমরা যে কোনো যদি অন্যান্য ক্যান্সারের ব্যাপারও আমরা একটা জিনিসটা ফেলে দেই। তারপরে দুটা জিনিস আছে, একটা এক্সিশনাল বায়োপসি আর একটা ইনসিশনাল বায়োপসি, একটা পুরোটা এক্সিশন করে অথবা একটা একটু টিস্যু নিয়ে। যেমন এটা একটা গলার ভিতরে, যেমন এই যে শ্বাসনালীর উপরে যে ভোকাল কর্ড বলে, ভোকাল কর্ডের পাশেও একটা স্ট্রাকচার, যেটাকে আমরা ষড়যন্ত্র বলি বা লেরিংস বলি, সেইখানে অনেকগুলি জায়গাতে ক্যান্সার হয়।
ক্যান্সারের পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার বিষয় নিয়ে আপনি মোটামুটি একটা ধারণা দিলেন, তো ক্যান্সার ছাড়াও গলায় আরো বিশেষ কিছু রোগ হয়, সেসব রোগ নিয়ে যদি কিছু বলেন।
ক্যান্সারের আগে কিন্তু বড়দের অনেক রোগ আছে এই গলা নিয়ে, মানে কমন কমন কিছু রোগ আছে। যেমন কমন রোগ ভোকাল কর্ডে কিছু রোগ হয়, যেমন আপনার কোন মানুষ যদি তার 2 মাস গলা ভেঙে গেছে ও ভালো হচ্ছে না, এটা কিন্তু সাসপিশিয়াস। আর যদি সে স্মোকার হয় তাহলে দেখা যাবে যে এটা আমরা সাসপেক্ট করবো। অথবা কোন যে কিছু কিছু আমাদের ভোকাল কর্ডে কিছু রোগ হয়, যেমন একটা পলিপ হয় অথবা নোডিউল বলি আমরা, এই ধরনের হয়।
নাক কান গলার কিছু সমস্যা ও তার প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার এম মইনুল হাফিজের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
ডাক্তার এম মইনুল হাফিজ, ভোকাল কর্ডের কিছু রোগ যেমন ধরুন পলিপ, নডিউলের কথা শোনা যায়, তো এই নডিউল সাধারণত কাদের হয়?
কাদের হয়, যেমন যারা অ্যাবিউজ করে, মানে ভয়েস অ্যাবিউজ করে, যারা স্পিচ অ্যাবিউজ করে, যেমন টিচার, টিচার হকার, এই ধরনের সিঙ্গার, এদের কিন্তু ওইটা হয়। দেখবেন যে আমরা প্রচুর রুগী, এটা একটা বড় একটা রুগী আমরা আমাদের গলার রুগী গুলি আছে, এখন গলাতে বড়দের এই এই ধরনের রোগ আমরা দেখি।
আচ্ছা, বড়দের ক্ষেত্রে কি টনসিলে ক্যান্সার হতে পারে?
বড়দের যে টনসিলের কথা বললাম, বড়দের কিন্তু ক্যান্সার টনসিল হইতে পারে, এবং আমরা দেখেই বুঝি যে এটা ক্যান্সার, তখন আমরা টনসিল ফেলে দেই অথবা আমরা বায়োপসি করি। বায়োপসি চিকিৎসা হইলেও কিন্তু যদি যেখানে সার্জারির অপশন আছে যে রোগের, সেটা আমরা সার্জারি করবো, আর যেটা সার্জারি অপশন নাই সেখানে আমাদের যেটা অথবা একটা আছে রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি অথবা আমরা কম্বিনেশন থেরাপি করি। সার্জারি করার পরে আবার রেডিওথেরাপি কেমোথেরাপি আমরা অ্যাডভাইস করি। এই হলো আমরা ক্যান্সারের যে আমাদের হেড নেক।
ডাক্তার এমানুয়েল হাফিজ, ক্যান্সার হলে অপারেশন করে টনসিল ফেলে দেয়া কিংবা রেডিওথেরাপি দেওয়ার কথা বললেন, তো এতে ঝুঁকি কতটা?
ঝুঁকি কতটা আসলে আমাদের ডাক্তারি টার্মসে তো এটা কমপ্লিকেশন বলতে পারে, ঝুঁকি নাই কমপ্লিকেশন আছে। এটা সার্জারি, যে কোনো সার্জারি, খালি নাক কান গলার না, যে কোনো সার্জারি একটা ঝুঁকি থাকে, যেমন অ্যানেস্থেটিক একটা ঝুঁকি আছে। আর ঝুঁকি বলতে সার্জনের হাতে কমপ্লিকেশন হতে পারে, একটা ধরেন আমরা যখন থাইরয়েড অপারেশন করি বা গলার টনসিল অপারেশন করি, কিছু কিছু টনসিল যেমন আপনার মানে ঝুঁকি তো কিছু কিছু থাকেই, যেমন ব্লিডিং হইতে পারে, ইনফেকশন হইতে পারে, এগুলি হলো কমপ্লিকেশন।
জি, গলার ক্যান্সার সহ অন্যান্য রোগের চিকিৎসার খরচ সম্পর্কে যদি আপনি একটু ধারণা দেন, কারণ বাংলাদেশ বা ভারতের মতো দেশের মধ্যবিত্তদের চিকিৎসা করার ব্যাপারটি, বিশেষ করে অর্থনৈতিক বিষয়টি, খুবই গুরুত্বপূর্ণ, তো সেদিকটা বিবেচনা করে যদি আপনি চিকিৎসার ব্যয়টা কেমন হবে সে সম্পর্কে একটু ধারণা দেন।
চিকিৎসাটা ডিপেন্ড করতেছে আপনার ফ্যাসিলিটিস, যে হসপিটালে কাজ করি বাংলাদেশের নাম্বার ওয়ান টু এর মধ্যে বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল, ওইখানে ওইখানে মানে স্ট্রাকচারালি এক্সপেন্সিভ একটা হসপিটাল, কারণ ওইখানে ওইখানে যে ওটি ফেসিলিটিস বা আপনার অন্যান্য ফেসিলিটিস এত বেশি আছে। যেমন একটা ছোট্ট একটা ক্লিনিকে এই অপারেশন করলে আমরা দেখা গেল যে 50% করে দিচ্ছি, কারণ ওইখানে হসপিটাল খরচাটা অনেক বেড়ে যায়। যেমন আপনি ধরেন ইউনাইটেড অথবা অন্যান্য বড় বড় হসপিটালে হসপিটাল কস্টটা অনেক বেশি চলে আসে, ওইটাই হলো মেইন কস্টিং হয়। সার্জনদের কস্ট তো আছে, যারা সিনিয়র সার্জন ওরা একটু কস্ট টাকা বেশি নেয়, বা যারা যারা জুনিয়ার ওরা কম নেয়, কিন্তু আর কস্ট আমাদের দেশে এখন আমি বলবো অনেক কস্ট কম কম্পেয়ার টু আদার কান্ট্রি, ইভেন দা আশেপাশের দেশ আছে, যেমন ধরুন আপনি ওই থাইল্যান্ড, তারপরে এই ভিয়েতনাম, এই এলাকায়, এদের থেকে কিন্তু আমাদের মালয়েশিয়া, সিঙ্গাপুর, এদের থেকে কিন্তু আমাদের এখনো সার্জারি চার্জ, এটা সার্জন কিন্তু আসলে অনেক কমই নেয়, আমরা আসলে কম নেই। কিন্তু ওটা তো বড় কথা না, আমাদের দেশের যে প্রেক্ষাপট যেটা, আমাদের যে অর্থনৈতিক যে মানে মানে স্ট্রাকচার যেটা, ওই গ্রাম থেকে এসে এই খরচ করা ঠিক হয়। তবে আমার কেন জানি মনে হয় এখন বাংলাদেশের এই, আগে আমি 25-30 বছর আগে যে সার্জারি করতাম, এখন যে করতেছি একই জিনিসই, মানুষ এখন একটু কমফোর্টেবল হয়ে গেছে, কেন জানি মানুষের এফোর্ড করতে পারে, এটুকু আমার আমরা অবজারভেশন, আমি প্র্যাকটিক্যাল অবজারভেশন।
ডাক্তার এমানুয়েল হাফিজ নাক কান গলার বিভিন্ন ধরনের সমস্যা ও তার চিকিৎসা সম্পর্কে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ।
বিশিষ্ট এই চিকিৎসক গলার রোগের ক্ষেত্রে কিছু জরুরি কথা বললেন, কারো গলা ভেঙে গেছে এবং 2 মাসের বেশি হয়ে গেছে কিন্তু ঠিক হচ্ছে না, একই সাথে তিনি ধূমপান করেন, এটি কিন্তু ভয়ের কারণ। আবার যারা কণ্ঠের কাজ করেন, বিশেষত শিক্ষক, আবৃত্তি শিল্পী, হকার, আইনজীবী, যারা গান করেন, অধ্যাপনা করেন, তাদের কিন্তু গলার সমস্যা হতে পারে, যারা রেডিও টেলিভিশনে কাজ করেন তাদেরও হতে পারে। ফলে গলার কোনো সমস্যা হলে অবশ্যই ENT ডাক্তারের কাছে যাবেন এবং দ্রুত চিকিৎসার উদ্যোগ নেবেন। তো শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। সে আসরেও কিন্তু নাক কান গলার বিশেষ কিছু সমস্যা
ও প্রতিকার নিয়ে কথা হবে। আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 30 মার্চ বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, মত প্রকাশের স্বাধীনতা খর্ব, গুম বিচার বহির্ভূত হত্যার অভিযোগ অ্যামনেস্টির। প্রথম আলো, পুলিশ বিভাগে পদায়ন পদোন্নতি অভিজ্ঞতার চেয়ে ঘুষের প্রাধান্য বেশি ইত্তেফাক। মানব জমিনের শিরোনাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে, রমজানেও সহনীয় থাকবে। যুগান্তর লিখেছে গরিবের ডাক্তার বুলবুল হত্যায় তিনজন গ্রেপ্তার। ইউক্রেন অভিযানে প্রধান প্রধান লক্ষ্য অর্জিত হয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রী। সমকালের শিরোনাম, কালের কণ্ঠ লিখেছে সরকারি কর্মকর্তারা সম্পদের হিসাব দেয়া নিয়ে দোটা নাই। ভারতের শিরোনাম, অর্থের ভাগাভাগি নিয়েই অনর্থ, বকটুই ঘুরে আসা বিজেপির সত্যান্বেষী দল রিপোর্ট দিল নড্ডাকে আনন্দবাজার পত্রিকা। অনুব্রত কেন এতদিন গ্রেপ্তার হননি, মুখ্যমন্ত্রীকে পাল্টা সুকান্তের প্রশ্ন। আজকাল ফের বিরোধী ঐক্যে শান, প্রতিবাদে সামিল হতে অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। জাতীয় সরকারের নতুন ধারণা নিয়ে আসছে বিএনপি। দৈনিক প্রথম আলোর প্রধান এই খবরে লেখা হয়েছে, নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকার না জাতীয় সরকার, এ নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে ওঠা বিতর্কের রেশ টানতে জাতীয় সরকারের নতুন এ ধারণা নিয়ে হাজির হচ্ছে বিএনপি। ধারণাটি হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ফলাফলে বিএনপি সহ মিত্র জোট যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাদের নিয়েই জাতীয় সরকার গঠন হবে। নির্বাচনে মিত্র দলগুলো জিতলেও সরকারে থাকবে, হারলেও থাকবে। অর্থাৎ নির্বাচনে যদি দেশপ্রেমিক গণতান্ত্রিক দলের কোনো শীর্ষস্থানীয় নেতা হেরেও যান, তবুও তাদের জাতীয় সরকারে অন্তর্ভুক্ত করা হবে।
অ্যামনেস্টির প্রতিবেদন, মত প্রকাশের স্বাধীনতা খর্ব, গুম বিচার বহির্ভূত হত্যার অভিযোগ। প্রথম আলোর এই শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, কঠোর আইনের মাধ্যমে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব করা অব্যাহত রয়েছে। গুম, বেআইনি আটক, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে কর্তৃপক্ষ। বিরোধী রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা প্রদান ও দমন করা হয়েছে। কিছু ক্ষেত্রে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে। গতকাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের 2021 সালের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কোভিড-19 মহামারীকালে নারীর প্রতি সহিংসতা বেড়েছে।
শেখ হাসিনাকে 41 সাল পর্যন্ত ক্ষমতায় রাখা দরকার, বিএসএমএমইউ উপাচার্য। দৈনিক ইত্তেফাকের এই সংক্রান্ত শিরোনামের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় রাখা দরকার বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাক্তার শারফুদ্দিন আহমেদ। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এদিকে দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য টিসিবির গাড়িতে লাইন দিচ্ছেন, আর ভারত থেকে শিল্পী এনে প্রধানমন্ত্রী গান শুনছেন, এতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। অপরদিকে মানব জমিনের একটি খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ সব ধরনের পণ্য সামগ্রীর মূল্যের সাম্প্রতিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণপূর্বক তা সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিকগুলোর খবর। রুশ ইউক্রেন উত্তেজনা কমলে পুতিন বাইডেনের বৈঠক সম্ভব হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রথম আলোর খবরে লেখা হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাশিয়াকে যে শর্ত দিল যুক্তরাজ্য। অন্য এক খবরে বলা হয়েছে, ইস্তাম্বুল সংলাপ কি ইউক্রেন যুদ্ধের টার্নিং পয়েন্ট। সমকালের খবর, ইউক্রেন অভিযানে প্রধান প্রধান লক্ষ্য অর্জিত হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু। আর ইত্তেফাকের খবর, কিয়েভের পাশেই কামানের শব্দ। দৈনিকটি আরও লিখেছে, ইউরোপের চার দেশ থেকে বহিষ্কার করা হল 43 রুশ কূটনীতিককে। ইউক্রেনের পরিণতির পথে চীনের প্রতিবেশী দেশগুলো রুখতে কৌশল বদলাতে হবে যুক্তরাষ্ট্রকে, এমন খবর পরিবেশিত হয়েছে মানব জমিনে। কালের কণ্ঠ লিখেছে, ইউক্রেনীয়রা বোকা নয়, রাশিয়ার অঙ্গীকারের জবাবে বললেন জেলেনস্কি।
দৈনিক ইত্তেফাকের এক খবরে লেখা হয়েছে, পুলিশ বিভাগে পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে অভিজ্ঞতা নয়, ঘুষি প্রাধান্য পায়, এতে যোগ্যরা বঞ্চিত হন, আর যার খুঁটির জোর বেশি তিনিই লাভবান হন। পুলিশে এই পরিস্থিতি বাড়ছে দলবাজির কারণে। বিগত সরকারের আমলে ঘুষের পাশাপাশি দলীয় লোকদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন দেওয়া হয়েছে, বর্তমান সরকারের আমলেও তা অব্যাহত রয়েছে, এতে লাভবান হচ্ছেন ঘুষখোর ও দুর্নীতিবাজ কর্মকর্তারা। এ কারণে মাঠ পর্যায়ের অপরাধ দমনে ব্যর্থ হচ্ছে পুলিশ। পুলিশের শীর্ষ পর্যায়ের মনিটরিংয়ের অভাবে দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে বলে অভিমত ব্যক্ত করেন কর্মকর্তারা। সরকারি কর্মকর্তারা সম্পদের হিসাব দেওয়া নিয়ে দোটানায় রয়েছেন বলে কালের কণ্ঠ এক খবরে লিখেছে।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ফের বিরোধী ঐক্যে শান, প্রতিবাদে সামিল হতে অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যের জন্য। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একাধিক সিদ্ধান্তের বিরোধিতায় সকলকে একজোট করে প্রতিবাদের বার্তা দিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, জাতীয় স্তরে বিরোধীদের একজোট হয়েই প্রতিবাদে নামতে হবে। মমতার চিঠিতে লেখা হয়েছে, বিজেপি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত করছে।
বকটুই কাণ্ডে বিজেপির রিপোর্ট সিবিআই তদন্তকে প্রভাবিত করবে, আশঙ্কা মুখ্যমন্ত্রীর। দৈনিক আজকাল ও সংবাদ প্রতিদিন সহ বেশ কয়েকটি দৈনিকে এই খবরটি ছাপা হয়েছে। এ খবরে লেখা হয়েছে, রামপুরহাটের বকটুই কাণ্ডে জেপি নাড্ডার কাছে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বিএনপির প্রতিনিধি দল। ওই রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ে দাঁড়িয়ে সেই ইস্যুতেই কড়া সমালোচনা করেন তিনি। বিজেপি প্রতিনিধি দলের রিপোর্ট তদন্তকে প্রভাবিত করবে বলেই আশঙ্কা তার। মমতার দাবি, বকটুইয়ের তদন্তে সিবিআইকে সহযোগিতা করছে রাজ্য সরকার, এই রিপোর্ট প্রতিহিংসামূলক। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, রামপুরহাট এবং বিধানসভার অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি মুখ্যমন্ত্রীকে মুখোমুখি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সুরা কাফের 37 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই সুরার 38 থেকে 45 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শুনব। প্রথমেই 38 থেকে 40 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍ فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبح وأدبار السجود
আর অবশ্যই আমি আসমান সমূহ, জমিন ও তাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছি 6 দিনে, আর আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। অতএব শত্রুরা যা বলে তাতে আপনি ধৈর্য ধারণ করুন এবং সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে আপনার রবের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। আর রাতের একাংশে এবং সিজদার পরেও তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন।
আগের আয়াতগুলোতে কিয়ামত সংগঠন ও সেদিন কাফিরদের অবস্থা বর্ণনা করা হয়েছে। এরপর এই 3 আয়াতে আবারও আল্লাহ তাআলার ক্ষমতার প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, তোমরা কিভাবে কিয়ামত সংগঠিত হওয়ার বিষয়টিকে অস্বীকার করো যখন গোটা বিশ্বজগৎ আল্লাহর ইচ্ছায় মাত্র 6 দিনে সৃষ্টি হয়েছে, আর এই বিশাল জগৎ সৃষ্টি করতে তিনি বিন্দুমাত্র ক্লান্ত হননি। এরপর মহান আল্লাহ তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন, আপনি কিয়ামত অস্বীকারীদের অবমাননাকর বক্তব্যে কষ্ট পাবেন না, বরং দিন ও রাতের বিভিন্ন সময়ে আপনি আল্লাহকে স্মরণ করে নিজের ধৈর্য শক্তি বাড়ান এবং তাদের বক্তব্য সহ্য করার ক্ষমতা অর্জন করুন।
এই 3 আয়াতের শিক্ষণীয় কয়েকটি বিষয় হচ্ছে, 1, আল্লাহর সৃষ্ট বিশ্বজগৎ অনেক বিশাল, আর এই বিশাল জগৎ আল্লাহ তাআলার অনন্ত শক্তি ও ক্ষমতার বহিঃপ্রকাশ। 2, আমরা যেন সত্য বলার ক্ষেত্রে অপবাদ, গালিগালাজ ও অবমাননাকর কথাবার্তায় ভড়কে না যাই ও হতাশ হয়ে না পড়ি, আমাদেরকে ধৈর্য ধরে সৎ কাজে লেগে থাকতে হবে। 3, আল্লাহকে স্মরণ করার জন্য বাধা ধরা কোনো সময় নেই, তবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে স্মরণ করার সবচেয়ে ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ সময়। এবারে সুরা কাফের 41 থেকে 40 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَاسْتَمِعْ يَوْمَ يُنَادِي الْمُنَادِ مِنْ مَكَانٍ قَرِيبٍ يَوْمَ يَسْمَعُونَ الصَّيْحَةَ بِالْحَقِّ ذَلِكَ يَوْمُ الْخُرُوجِ إِنَّا نَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَإِلَيْنَا الْمَصِيرُ
يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير
আর মনোনিবেশ সহকারে শুনুন ও অপেক্ষা করুন সেদিনের, যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হতে ডাকবে, সেদিন মানুষ অবশ্যই শ্রবণ করবে এক বিরাট আওয়াজ, সেদিনই কবর থেকে বের হবার দিন। আমি জীবনদান করি, মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে। যেদিন তাদের মৃতদেহের উপর থেকে জমিন বিদীর্ণ হবে এবং লোকেরা কবর থেকে বেরিয়ে ত্রস্ত ব্যস্ত হয়ে ছুটোছুটি করবে, এটা হাসর বা এমন এক সমাবেশ যেখানে সব মানুষকে একত্রিত করা আমার জন্য অতি সহজ।
এই আয়াতগুলোতে কিয়ামতের দিনে একটি বিশাল সমাবেশ শুরু হওয়ার কথা বলা হয়েছে। আসমান থেকে আসা এক বিকট শব্দের পর এই সমাবেশে উপস্থিত হবে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণকারী হাজার হাজার কোটি মানুষ। সেই শব্দটি এত বিকট হবে যে সৃষ্টি জগতের যে কোনো প্রান্ত থেকে সেই শব্দকে অনেক কাছে থেকে শুনতে পাওয়া যাবে। সেই শব্দের আলোড়নে পাহাড় ভেঙে পড়বে এবং জমিন বিদীর্ণ হয়ে যাবে, আর মাটি ভেদ করে সকল মৃত ব্যক্তি জীবিত হয়ে দিক বিদিক ছুটতে থাকবে। এই আয়াতগুলোতে একথা বলা হয়েছে যে যে আল্লাহ মানুষকে প্রথমবার পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তাদেরকে মৃত্যু দিয়েছেন, আজ কিয়ামতের দিন তিনি আবার তাদেরকে জীবিত করেছেন যাতে তারা তাদের চূড়ান্ত লক্ষ্য পানে এগিয়ে যেতে পারে। এই চার আয়াতের কয়েকটি শিক্ষণীয় দিক হল, এক, কিয়ামত হবে সশরীরে, প্রতিটি মানুষ মাটি ভেদ করে বেরিয়ে আসবে এবং কিয়ামতের ময়দানে সমবেত হবে। দুই, মৃত্যু ও জীবন একমাত্র আল্লাহ তালার হাতে রয়েছে, আর কিয়ামতের দিন মৃত মানুষের আবার জীবিত হয়ে ওঠার জন্য এটি সর্বোত্তম প্রমাণ।
وجهدنا لأداء الشكر محدود منا الرجاء منا الدعاء منا الخطا منك العطاء منا الرجاء منا الدعاء منا الخطا منك العطاء
এবারে এই সূরার ৪৫ অর্থাৎ শেষ আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ।
কাফিররা যা বলে তা আমি ভালো জানি, আর আপনি তাদের উপর জবরদস্তিকারী নন, কাজেই যে আমার শাস্তির প্রতিশ্রুতিকে ভয় করে তাকে উপদেশ দান করুন কুরআনের সাহায্যে।
আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই আয়াতে আবার রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মহান আল্লাহ বলেছেন, কিয়ামত দিবস অস্বীকারীরা যে কারণে আপনার দাওয়াতের বাণী প্রত্যাখ্যান করে এবং অন্যদেরকেও আপনার প্রতি ঈমান আনতে বাধা দেয় তা আমার ভালো করে জানা আছে। আপনি কখনোই এ আশা করবেন না যে সব মানুষ আপনার প্রতি ঈমান আনবে, কারণ আমি মানুষকে স্বাধীন সত্তা দিয়ে সৃষ্টি করেছি এবং যে কোনো পথ বাছাই করার ক্ষমতা তার আছে। রাসুল হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে মানুষের কাছে রিসালাতের দায়িত্ব পৌঁছে দেয়া এবং তাদেরকে তাদের কর্মের পরিণতি সম্পর্কে সতর্ক করা। কাউকে দীন ইসলাম গ্রহণে বাধ্য করা আপনার দায়িত্ব নয়।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, মানুষকে সতর্ক করার শ্রেষ্ঠ মাধ্যম আল কোরআন, কাজেই মানুষকে দীনের দাওয়াত দেওয়া ও তাদের সামনে নৈতিকতার শিক্ষা তুলে ধরতে হবে কোরআনের আয়াত বর্ণনা করে। নিজস্ব পদ্ধতিতে আবিষ্কৃত গল্প বা বাণী শুনিয়ে দিনের দাওয়াত দেওয়া যাবে না। দুই, ঐশী ধর্মগুলোতে যা কিছু বলা হয়েছে তা সহজাতভাবে মানুষের চরিত্রে আল্লাহ দিয়ে দিয়েছেন, দিনের দাওয়াতকারীদের কর্তব্য শুধু সেগুলো জাগিয়ে তোলা। নবী রাসূলগণ ঠিক এ কাজটিই করেছেন। ৩. নবী রাসূলগণের দায়িত্ব ছিল ধর্ম প্রচার করা, কাউকে ধর্মগ্রহণে বাধ্য করা নয়, কারণ ব্যক্তিকে স্বাধীন ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে ধর্ম গ্রহণ করতে হবে।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে, আর এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এবার সংক্ষিপ্ত সংবাদ। মস্কোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংবেদনশীল বক্তব্যের পরিণতির ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া আশা করছে মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের কারণে তিনি এমন কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নেবেন না যার ফলে গোটা বিশ্বে বিপর্যয় সৃষ্টি হয়। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে 43 জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপের 4 দেশ, হল্যান্ড, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র ও আয়ারল্যান্ড। মঙ্গলবার বিকেলে এসব দেশ একযোগে রাশিয়ার বিরুদ্ধে গৃহীত এক পদক্ষেপের ঘোষণা দেয়। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চল শহর চেরেনিহিভে ব্যাপক মাত্রায় হামলা কমিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। তুরস্কের ইস্তাম্বুলে দুদেশের প্রতিনিধিদের শান্তি আলোচনায় অগ্রগতি হওয়ার সুবাদে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মস্কো ঘোষণা করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চল শহর চেরেনিহিভে হামলা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনার যে প্রতিশ্রুতি রাশিয়া দিয়েছে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আমেরিকা ও ব্রিটেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সম্পর্কে বলেছেন, আমি যতক্ষণ বাস্তবে হামলা কমে যেতে না দেখছি ততক্ষণ এ প্রতিশ্রুতি বিশ্বাস করব না। ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবে ফিলিস্তিনি যুবকের গুলিতে 5 ইসরায়েলি নিহত, ফিলিস্তিন জুড়ে উল্লাস, অভিনন্দন জানানো হিজবুল্লাহ। মুসলমানদের হালাল খাবারকে অমুসলিমদের বিরুদ্ধে অর্থনৈতিক জিহাদ বলে অভিহিত করেছেন ভারতের বিজেপি দলীয় সাধারণ সম্পাদক সিটি রবি। পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের আগে জোট সরকার থেকে বেরিয়ে গেল মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।